গতদিন আমরা এই ত্রিমহান গ্রন্থের যে অতি সুন্দর প্রসঙ্গ আমরা দ্রুপদ রাজার কন্যা প্রসঙ্গে মানে দ্রৌপদী প্রসঙ্গে সমস্ত বৃত্তান্ত গতদিন শ্রবণ করেছি, আজ আমরা তারই পরবর্তী অংশ শ্রবণ করতে চলেছি। এর স্থলে ঋষি বৈশম্পায়ন তিনি মহারাজ জনমেজয়কে বলছেন, হে জনমেজয়, ব্যাসদেব তাদেরকে আজ্ঞা করলেন তোমরা সেই পাঞ্চাল দেশে যাও, মানে দ্রৌপদীর স্বয়ম্বর সভা হবে কি না, তাই সেখানে যাও। বেদব্যাসের কথানুযায়ী পাণ্ডবগণ মাতা কুন্তিকে নিয়ে সেই পাঞ্চাল দেশের দিকে রওনা হলেন। সারা দিন ধরে চলেছেন, সন্ধ্যা সমাগত, চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। সে সময় একটি মশাল জ্বালিয়ে ধনুর্ধারী অর্জুন আগে আগে চলেছে, সকলকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। যেতে যেতে সেখানে দেখতে পেলেন একটি পরিষ্কার খুব সুন্দর রম্য স্থান, তার পাশ থেকে পতিত পাবনী গঙ্গা প্রবাহিতা হয়ে চলেছে। সকলে শ্রান্ত ক্লান্ত মনে করলেন, এই জলে আমরা অবগাহন পানাদি করার পর আমরা নিত্যক্রিয়া সুসম্পন্ন করব। সেখানে সেই সন্ধ্যাকালে গন্ধর্বরাজ চিত্ররথ, তার আরেকটি নাম হচ্ছে অঙ্গারপর্ণ, তিনি স্ত্রীগণে পরিবৃত হয়ে সেই জলমধ্যে বিহার করছিলেন। এবারে অর্জুন আদি পাণ্ডবগণ তারা যখন জল স্পর্শ করতে যাচ্ছেন সেই পতিত পাবনী গঙ্গার জল, সে সময় সেই অঙ্গার পর্ব তিনি তো জলমধ্যে বিহার করছিলেন, তিনি বললেন, কে হে তোমরা এই অসময়ে এই জল কেন স্পর্শ করছ, জানো না অন্ধকার হলে তখন আমাদেরই অধিকার, আর এই যে স্থান, এই স্থানের মালিক আমি, তা তোমাদের সাহস কম নয়, তোমরা এই সন্ধ্যার সময় জলে অবগাহন করতে চলেছ নির্ভয়ে, ভয় নেই তোমাদের, দাঁড়াও, কেউ কারো কথা শুনছে না, নেবেই চলেছে। যখন ভয় দেখাচ্ছে যে আমি তোমাদের এখনই বাণ নিক্ষেপ করে তোমাদের হত্যা করব, অর্জুন তখন বলছেন, আরে মূর্খ, এই গঙ্গার তট, সমুদ্রের তট, হিমালয়ের পাদদেশ, এ কারো বাপের সম্পত্তি নয়। প্রথমেই সিংহের মতন শব্দ প্রয়োগ করলেন, এ কারো সম্পত্তি নয়, সকলের জন্য, পথিক, যারা পথ শ্রান্ত, যাদের কেউ কখনো স্থান দেয় না, তাদের জন্যই হচ্ছে সমুদ্র তট, গঙ্গার যে ঝর্ণা, হিমালয়ের যে ঝর্ণা এবং হিমালয়ের যে পাদদেশ এবং গঙ্গা, এই পতিত পাবনী গঙ্গার তটই হচ্ছে তাদের একমাত্র আশ্রয়। আর তুমি কিনা মদনমর্ত হয়ে স্ত্রীগণে পরিবৃত হয়ে বলো কিনা এসব তোমাদের, তোমার সাহস কম নয়। এবারে একে অপরের মধ্যে বাগযুদ্ধ আরম্ভ হল। অর্জুন বলছেন, তোমার কথা না হয় আমরা মেনেই নিলাম যে এটা তোমারই স্থান, কিন্তু আমরা সব বলশালী পুরুষ, তাই আমরা যেখানে ইচ্ছা সেখানে যে কোনো সময়ে গমন করতে পারি, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি আমাদের প্রতিরোধ করো। দেখতে দেখতে তিনি বাণ নিক্ষেপ করলেন, অর্জুন সেই মশাল দিয়ে সেই সমস্ত বাণকে নিঃসারিত করলেন, অপসারিত করলেন। তারপরে অর্জুন বলছে যে আরে তুমি তো সাধারণ বাণ প্রয়োগ করছো, তুমি জানো না আমার কাছে আগ্নেয় অস্ত্র গুরু পরম্পরাক্রমে আমি প্রাপ্ত হয়েছি। দেখুন এখানে পরম্পরা শব্দটি লাগিয়েছে। বলছেন সেই আগ্নেয় অস্ত্র আমি বৃহস্পতি দিয়েছিলেন ঋষি ভরদ্বাজকে, আর এই ভরদ্বাজ দিয়েছিলেন অগ্নিবেশকে, আর অগ্নিবেশ আমার গুরুদেব দ্রোণাচার্যকে দিয়েছিলেন, আর সেই দ্রোণাচার্য আমাকে আগ্নেয় অস্ত্র প্রদান করেছেন। তোমার কাছে আগ্নেয় অস্ত্র নেই, এবারে আগ্নেয় অস্ত্র দিয়ে তাকে একেবারে জব্দ করে ফেললেন। কিছুক্ষণ যুদ্ধ হওয়ার পরে তারপরে পিঠ মোড়া দিয়ে বেঁধে এনে যুধিষ্ঠিরের কাছে দিলেন। এবার যুধিষ্ঠিরের কাছে যখন ধরে নিয়ে এসেছে অর্জুন, তখন এই গন্ধর্বরাজের পত্নী কুম্ভীনসী তখন পতিকে সেই অবস্থায় দেখে যুধিষ্ঠিরের চরণ ধরে বলছেন যে আমার পতিকে আপনি কৃপা করে ছেড়ে দিন। আত্মসমর্পণ করেছেন কিনা তাই অর্জুনকে বলছেন, অর্জুন তুমি এই গন্ধর্ব অধিপতি চিত্ররথকে ছেড়ে দাও, আর এ কোথায় যুদ্ধ করবে, এ তো যশহীন পরাক্রমহীন স্ত্রীগণের দ্বারা রক্ষিত, ওকে মুক্ত করে দাও। আর গন্ধর্বকে বললেন যাও তুমি চলে যাও। গন্ধর্ব তিনি চিন্তা করলেন যে আমি তো পরাজিত হয়েছি, আমাকে কৃপা করে তারা ছেড়েও দিল, তাই সে ইচ্ছা করলো যে আমি অর্জুনের সঙ্গে বন্ধুত্ব করব, আর আমার কাছে যে গন্ধর্ব বিদ্যা আছে সে যদি এখানে, সেই গন্ধর্ব বিদ্যাটা কেমন, এখানে তিনি আছেন তো এখান থেকে কলকাতায় একটা চাল আছে বা তার থেকেও সূক্ষ্ম একটা কিছু আছে, তা সেই বিদ্যা দ্বারা সেই চালকে বা সেই সূক্ষ্ম পদার্থকে দেখতে সমর্থবান হবে, আর তার পরিবর্তে আমি অর্জুনের থেকে এই আগ্নেয় অস্ত্রবিদ্যা শিক্ষা করব। তাই তাদের সঙ্গে বন্ধুত্ব করার পূর্বেই তিনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে হে মহারাজ, হে ধর্মাত্মা, আমি আপনার ভ্রাতা অর্জুনকে আমি এই মানে গন্ধর্ব বিদ্যা প্রদান করতে চাই। বলছেন না, তুমি আমাদের দ্বারা পরাজিত, তোমাকে আমরা ছেড়ে দিয়েছি, এর মানে এই নয় তুমি আমাদের কিছু দিলেই আমরা সেটা গ্রহণ করব। বলছেন না না, আমি সে উদ্দেশ্য দিচ্ছি না, আমি আপনাদের মতন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বলছেন ঠিক আছে। অর্জুনও উৎসাহিত হলো যে তাহলে একটা আরেকটা বিদ্যা পাওয়া যাবে। তারপরে তাই হলো। এবারে তিনি সেই বিদ্যা দিচ্ছেন আর বলছেন আমি তোমাদের কয়েকটা ঘোড়া দেব, সেই ঘোড়াগুলো মনের গতির থেকেও আরো দ্রুত গতিতে চলে। অর্জুনের তো ইচ্ছা হলো যে আমাদের তো এমনই দরকার, এমনই প্রয়োজন, কখন যে আমাদের সেই ভয়ঙ্কর যুদ্ধের সময় এসে উপস্থিত হবে। আবার চিন্তা করছেন এখন নিয়ে আমি কি করি, এখন তো নিয়ে আমি এমনি ছদ্মবেশে আছি। তাই তিনি বলছেন হে গন্ধর্বরাজ, হে মিত্র, আমি এই ঘোড়াগুলো যখন চাইব আমাকে তখনই আপনি দেবেন। একে অপরের মধ্যে কি হলো, তাদের সেই অস্ত্র বিনিময় হলো, তিনি গন্ধর্ব বিদ্যা শিখে নিলেন, আর অর্জুন কি করলেন তার আগ্নেয় অস্ত্রের যে বিদ্যা সেই বিদ্যা তাকে দিলেন। তাদের সঙ্গে সুন্দর একটি মানে বন্ধুত্ব স্থাপনা হলো। এবারে অকস্মাৎ সেই গন্ধর্ব অধিপতি চিত্ররথ তিনি বলছেন যে আমি আপনাদের সকলকেই জানি, আপনাদের বংশের সকলের পরাক্রম আমি দেবর্ষি নারদের মুখ থেকে শুনেছি। যুধিষ্ঠির তখন বলছেন যে হে গন্ধর্বরাজ, তুমি যদি আমাদের বংশের পরাক্রম সব কিছুই যদি তুমি অবগত, তাহলে আমাদের তুমি পথ রুদ্ধ করলে কেন। দেখুন এবার কত দামি কথা বেরোচ্ছে। ঠিক সে সময় গন্ধর্ব অধিপতি চিত্ররথ তিনি বলছেন যে দেখুন, আপনাদের মধ্যে ধর্ম শ্রদ্ধায় তপস্যা ব্রহ্মচর্য পালন এ সমস্ত সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি আপনাদের আক্রমণ করেছিলাম এই জন্যই যে আপনারা ব্রাহ্মণের দ্বারা সুরক্ষিত নন। আপনাদের উচিত যে ব্রাহ্মণ দ্বারা আপনারা সর্বদাই সুরক্ষিতভাবে থাকেন। এই একটাই কমি থাকার জন্য আমি আক্রমণ করতে পেরেছি, কিন্তু সেই সন্ধ্যা হলে আমার সঙ্গে কোনো মানবী মানে জয়ী হতে পারে না। কিন্তু আপনারা জয়ী হয়েছেন যে আপনাদের মধ্যে ব্রহ্মচর্য ছিল বড় সাংঘাতিকভাবে, তাই আমি আপনাদের কাছে পরাজিত হয়েছি। তখন বলছেন যে হে তপতী নন্দন, এবার তপতী নন্দন করে কয়েকবার যখন সম্বোধন করেছেন, অর্জুন বিষয়টিকে লক্ষ্য করলেন যে আমরা তো পাণ্ডুর পুত্র আর তা না হয় কুন্ত্রী পুত্র রূপে পরিচিত, কিন্তু এই গন্ধর্বরাজ সে আমাদের তপতী নন্দন কেন বলে? তো অর্জুন প্রশ্ন করলেন যে হে গন্ধর্বরাজ, আপনি আমাদের তপতী নন্দন বলে সম্বোধন কেন করলেন? বলছেন এর একটা কাহিনী আছে। কি কাহিনী শুনতে চাই? তখন বলছেন দেখো, এই আকাশের সর্বশ্রেষ্ঠ জ্যোতি সূর্য স্বর্গ পর্যন্ত এর প্রভাব ছড়িয়ে আছে, তার কন্যার নাম হচ্ছে তপতী, মানে সূর্যদেবের এক কন্যা ছিল তার নাম তপতী, এবং এই তপতী দেবী ইনি তপস্যা করে নাম তপতী হয়ে গেল, ভয়ঙ্কর তপস্যা করলেন এই পৃথিবীতে, তিনি সূর্যেরই নন্দিনী কন্যা, তপস্যা করে একদিকে আবার তিনি সাবিত্রীর ছোট বোন, তা তিনি তপস্যা করে চিন্তা করলেন যে আমি উত্তম বর প্রাপ্ত হতে চাই, সূর্যদেব চিন্তিত আমার সেই নন্দিনীকে আমি কোথায় সমর্পণ করি, সূর্যদেব নিজেই চিন্তিত। ঠিক সেই সময় মানে এই পুরুবংশে মানে তোমাদের বংশে রাজা ঋক্ষের পুত্র সংবরণ তিনি অত্যন্ত মানে বলশালী এবং সূর্যের সমতুল্য তার মানে প্রভাব ছিল, এবং তিনি সূর্যেরই উপাসক ছিলেন, তিনি সূর্যকে পাদ্য অর্ঘাদি শুদ্ধ অন্তকরণে পবিত্রতার সঙ্গে সমর্পণ করতেন। তা সে এইভাবে সেই সংবরণ রাজা একবার ঘোড়ায় করে তিনি মৃগয়া করতে বেরোলেন, তাই এত গরম যে সেই গরমে এবং তৃষ্ণার্ত হয়ে সেই যে ঘোড়াটি ছিল অতি দ্রুতগামী ঘোড়া সে মারা গেল, সেই ঘোড়াটি ছিল তার অতি প্রিয়। এবার সেই ঘোড়াটা যখন মারা গেল সে কি করলো? একলাই তো ছিল, সে পদব্রজে চলা আরম্ভ করল। এবারে চলতে চলতে তিনি দেখছেন যে সাক্ষাৎ লক্ষ্মী সদৃশা এক কন্যা সেই বনপ্রদেশে বিচরণ করছে, তাকে দেখে দেখার সঙ্গে সঙ্গে তিনি যেন একেবারে জড়ের মতো হয়ে গেলেন, কোনো চেতনা নেই। সেই কন্যাকে দেখতে দেখতে তিনি মানে স্তম্ভের মতো দাঁড়িয়ে রইল, মানে অজ্ঞান মতো হয়ে গেছে। তারপরে খানিকক্ষণ পরে তার যখন বাহ্যিক চেতনা ফিরল, মানে দেখতে দেখতে বিভোর হয়ে গেছে তার রূপে মোহিত হয়ে, তিনি বলছেন হে সুন্দরী, তুমি কার কন্যা, কি নাম তোমার, আর এই গভীর নির্জন অরণ্য রাজিতে তুমি কি করছো, তোমার অনুপম রূপে অলঙ্কারও যেন লজ্জা পাচ্ছে, তুমি এত সুন্দরী যে তোমার শরীরে যে স্বর্ণালঙ্কার আদি এবং মণিমাণিক্য আদি রয়েছে তারা পর্যন্ত লজ্জা পাচ্ছে, তোমার সুন্দরীর কাছে তারাও হেরে যাচ্ছে, তা তোমাকে দেখে আমি বড়ই চঞ্চল এবং আকুল হয়েছি, তা যদি তোমার কোনো অভিযোগ না থাকে তাহলে তুমি আমাকে গন্ধর্ব বিবাহ করো, আর তা না হলে আমি তোমার চিন্তা করতে করতেই মারা যাব। এবারে দেখতে দেখতে বিদ্যুতের মতো সেই কন্যা অদৃশ্য হয়ে গেল। এবারে যখন অদৃশ্য হয়ে গেল সংবরণ তো আবার হতচেতন মানে সে অজ্ঞান হয়ে ভূমিতে পড়ে গেলেন। এবারে ভূমিতে যখন পড়ে গেছেন সে সময় তার সৈন্য সামন্তগণ সমস্ত বন অন্বেষণ করতে করতে এসে দেখলেন রাজা সেখানে চেতনহীন অবস্থায় পড়ে আছে। অনেক কষ্টে জল ছিটিয়ে অনেক কিছু করার পরে তার জ্ঞান ফিরে এলো। তিনি তার প্রধান মন্ত্রীকে সঙ্গে রেখে সকলকে বললেন, তোমরা রাজ্য পরিচালনা করো, আমি যথাসময়ে আসব। তখন সেই মন্ত্রীকে সমস্ত বৃত্তান্ত বললেন, এবং মন্ত্রীকে বৃত্তান্ত বললেই তো আর হবে না, ইতিমধ্যে সেই দেবী আবার বিদ্যুতের মতো এসে উপস্থিত এই তপতে। তখন তিনি বলছেন যে হে রাজন, আমি চিন্তা করলাম যে এই পৃথিবীতে আপনি আমার স্বামীর যোগ্য, আমি আপনাকে বিবাহ তো করতে ইচ্ছুক, কিন্তু আমার পিতা সূর্যদেব তিনি তো এখনো সাক্ষাতে আছেন, তাই তাকে সন্তুষ্ট না করলে, তিনি না বললে আমি আপনাকে বিবাহ করতে পারবো না। এবারে সূর্যদেবের তপস্যা করতে হবে, তপস্যা করতে গেলে একজন ঋত্বিক মানে ব্রাহ্মণের প্রয়োজন। তিনি এবার ব্রাহ্মণের জন্য প্রথমে তপস্যা করলেন, এই পুরু বংশের যে ঋত্বিক ঋষি বশিষ্ঠ 12 বছর তপস্যা করার পর তিনি ১২ দিন তপস্যা করার পর সেই মহর্ষি তিনি ফিরে এলেন, তার সম্মুখে আসলেন। এবারে তার সমস্ত বক্তব্য তিনি বললেন যে আমি সূর্যের কন্যা তপতীকে বিবাহ না করলে আমি মারা যাব। হে ঋষে, আপনি আমাদের কুলগুরু, আপনি যদি এর ব্যবস্থা না করেন তাহলে আমি এই অকালেই প্রাণ ত্যাগ করব। ঋষি বশিষ্ঠ তিনি সূর্যদেবের কাছে গেলেন, সূর্যদেবকে সন্তুষ্ট করে তিনি সূর্যদেব সন্তুষ্ট হয়ে কি করলেন, বললেন ঠিক আছে, হে ঋষে, তুমি যখন এসেছো তোমার বিনয় ব্যবহারে এবং সেই রাজার সব কথাই আমি জানি, তুমি এই তপতীকে নিয়ে যাও, বিধি বিধান অনুযায়ী তাকে বিবাহ দাও। এবার তপতীকে আসতে দেখে রাজার আনন্দের আর কোনো শেষ নেই, তিনি মহান খুশি হলেন। এত কিছু বলছেন কেন, যে ঋত্বিক যদি ভালো ব্রাহ্মণ যদি সঙ্গে থাকেন তাহলে সমস্ত কার্যই সুসম্পন্ন হয়ে থাকে, এটাই বলার অভিপ্রায়, তার জন্য এত কথা বলছে। এবারে ঋষি বশিষ্ঠ তপতীকে এনে বিধিবিধান অনুযায়ী তার সঙ্গে বিবাহ দিলেন। এই সংবরণ তাকে বিবাহ করে তিনি সেই একা মানে বিভিন্ন পর্বত বিভিন্ন পুষ্প উদ্যানে যেখানে দেবতাগণেরা বিবাহ বিহার করে থাকেন সেই সেই স্থানে তিনি বিহারে রত হলেন। এইভাবে 12 বছর অতিক্রম হয়ে গেল, তারা সেই সমস্ত স্থানে বিচরণ করতে থাকলেন, বিহার করতে থাকলেন। এবারে কি হলো, রাজ্যে অনাবৃষ্টি আরম্ভ হলো, মানে সেখানে তো ঋষি বশিষ্ঠ নেই, তাই অনাবৃষ্টিতে কি হলো, ফসলাদি হয় না, সমস্ত প্রজাগণ একে অপরকে লুট করতে থাকল। এইভাবে তাদের মধ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি উপস্থিত হলো। এইভাবে 12 বছর অতিক্রম হলো, মন্ত্রীরাই তার রাজ্য পরিচালিত করেছে। যথাসময়ে তিনি রাজ্যে উপস্থিত হলেন, তপতীকে পাটরানী করে নিলেন, আর ঠিক সে সময় ঋষি বশিষ্ঠ গিয়ে পুনরায় তিনি সমস্ত যজ্ঞাদি করা আরম্ভ করলেন। দেখতে দেখতে দেবরাজ ইন্দ্র সন্তুষ্ট হয়ে তার রাজ্যে বাড়ি বর্ষণাদি ক্রিয়া পুনরায় প্রারম্ভ করলেন। তাহলে দেখা যাচ্ছে কি, হে পাণ্ডবগণ, প্রত্যেকেরই উচিত কি কোনো মানে ধার্মিক ব্রাহ্মণকে সঙ্গে রাখা, তা তোমাদের সব কিছুই ঠিক আছে, তোমরা একমাত্র তোমাদের কমি হচ্ছে কি, তোমাদের মধ্যে মানে সব কিছু থাকার সত্ত্বেও তোমাদের সঙ্গে কোনো উপদেষ্টা ভালো ব্রাহ্মণ নেই, এটাই তোমাদের সব থেকে কমি। আর হে অর্জুন, এই সূর্যকন্যা তপতী আপনারই পূর্বপুরুষ রাজা সংবরণের পত্নী ছিলেন, এই তপতীর গর্ভে রাজা কুরুর জন্ম হয়। তা যার যার যেখান থেকে কুরুবংশের সূচনা হয় সেই জন্যই আমি আপনাদের তপতি নন্দন বলেছি। তারা খুশি হলেন। এবারে অর্জুন প্রশ্ন করলেন যে আপনি যে বললেন সেই ঋষি পরম তেজস্বী, সেই বশিষ্ঠ ঋষি, তার জন্মকথা আমরা একটু শুনতে চাই। তিনি আবার এত প্রভাবশালী যে সূর্যদেবের কাছে গিয়েছেন নিজে, তার কাছে তো সাধারণ কেউ যেতেই পারে না তেজে। কেমন তিনি, তার জন্মবৃত্তান্তই বা কেমন? বলছেন গন্ধর্বরাজ, হে অর্জুন, মহর্ষি বশিষ্ঠ ছিলেন ব্রহ্মার মানসপুত্র, তার পত্নী অরুন্ধতী, এবং তপস্যা দ্বারা তিনি দেবতাদেরও অজেয় কাম এবং ক্রোধ পর্যন্ত জয় করেছিলেন। দেবতারা পর্যন্ত যে কাম ক্রোধ জয় করতে পারে না, এই ঋষি বশিষ্ঠ তা অতি অনায়াসে জয় করেছিলেন এবং সমস্ত ইন্দ্রিয়কে বশ করেছিলেন, সেই কারণে তার নাম বশিষ্ঠ হয়। তাই এই বিশ্বামিত্র বহু অপরাধ করলেও বশিষ্ঠ কখনো তার প্রতি ক্রোধান্বিত হননি এবং তাকে বরঞ্চ ক্ষমাই করেছেন। যদিও বিশ্বামিত্র তার 100 পুত্রকে প্রকারান্তরে মানে হত্যা করেছিলেন, তথাপি তাকে ক্ষমা করেছেন। এবারে তার ক্ষমাই ছিল একমাত্র মানে প্রধান, এবং সেটাকে তিনি তপস্যার দ্বারা অর্জন করেছিলেন। অত অন্যায় শতপুত্রকে বিনাশ করলেও তাকে ক্ষমা করেছেন, তার প্রতিশোধ নেওয়ার পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেননি। শুধু তাই নয়, তিনি যদি ইচ্ছা করতেন তাহলে সেই যমপুরী থেকে তার শতপুত্রকে ফিরিয়ে আনতে পারতেন, কিন্তু তিনি যমরাজের নিয়মকেও লঙ্ঘন করতে চান। তাহলে কেমনভাবে ইন্দ্রিয়কে দমন করেছিলেন? ইক্ষ্বাকু বংশের রাজগণ তাকে পুরোহিত করে পৃথিবী পর্যন্ত জয় করেছিলেন। অতএব সুন্দর একজন ঋষির প্রয়োজন, তাহলেই তোমরা শশাগরা পৃথিবীর রাজা হতে পারবে, তোমাদের রাজ্য ফিরিয়ে পেতে পারবে। আপনারা কোনো ধর্মাত্মা বেদজ্ঞ ব্রাহ্মণকে পুরোহিত রূপে নিযুক্ত করুন। এবারে অর্জুন জিজ্ঞাসা করছেন, হে গন্ধর্বরাজ, বশিষ্ঠ এবং ঋষি বিশ্বামিত্র তারা উভয়ই তো আশ্রমবাসী ছিলেন, তাহলে তাদের মধ্যে এই বিদ্রুপ ভাব? বলছেন, দেখো, একবার এই বিশ্বামিত্র তার মন্ত্রীদের নিয়ে মরুধন্য নামক দেশে গেলেন শিকার করতে। শিকার করতে করতে ক্লান্ত হয়ে তারা দেখলেন যে অতি সুন্দর সেই বশিষ্ঠ ঋষির আশ্রম। তা সেখানে কামধেনু নন্দিনী আবার আছে। বিশ্বামিত্র এবং অন্যান্য মন্ত্রীগণ যারা ছিলেন তাদেরকে দেখে ঋষি বশিষ্ঠ অনেক আপ্যায়ন করলেন, আদর আপ্যায়ন স্বাগত জানালেন, তাদেরকে প্রসাদের জন্য বহু বহু কিছু দিলেন, চব্য চস্য লেজ্জ পেয় এ সমস্ত কিছু সেই গাবির থেকেই প্রাপ্ত হয়েছিলেন, কামধেনু নন্দিনীর থেকে। এবারে সেই সমস্ত দৃশ্য সম্মুখে হওয়ার দরুন ঋষি বশিষ্ঠকে বিশ্বামিত্র বলছে যে, হে সাধু, আপনি এক কাজ করুন, আপনার এই নন্দিনীকে আমার ভীষণ ভীষণভাবে পছন্দ, আপনি আমার থেকে 1 কোটি অন্য সাধারণ ধেনু নিয়ে এই কামধেনু নন্দিনীকে আমাকে দিয়ে দেন, এবং আপনি যদি আমার রাজ্যও চান আমি আপনাকে রাজ্যও দিয়ে দেব, আপনি এই গাবিকে আমাকে দেন। বলছেন, না, তা হবে না, তা আমি দিতে পারবো না। এবারে বিশ্বামিত্র তো ক্রোধিত হল, সে তখন বলছে যে আমি ক্ষত্রিয়, ইচ্ছা করলে জোরপূর্বক শক্তি দেখিয়ে আমি এই কামধেনুকে হরণ করতে পারি। তো বলছেন, সেটা তোমার অভিরুচি, আমি তো দেব না বললাম, এবার তুমি যদি জোর করে নাও সে তো পৃথক কথা। এবারে সে জোর করে সেই নন্দিনীকে হরণ করার জন্য তৈরি, এবং নন্দিনীর আরও যে বৎস ছিল তাদেরকেও দড়ি দিয়ে বেঁধে ফেলেছে, নন্দিনীকেও সেই প্রকার করেছে। নন্দিনী তখন ঋষির থেকে কেউ যেতে চায়, সে তখন ক্রন্দন করছে। ক্রন্দন করতে করতে এসে ঋষিকে বলছেন যে আপনি আমাকে রক্ষা করুন, আপনি রক্ষা না করলে আমাকে তো জোর করে নিয়ে যাচ্ছে। তো বলছেন আমি কি করে রক্ষা করব, ব্রাহ্মণের গুণই হচ্ছে কি ক্ষমা করা, সে অন্যায় করছে আমি তাকে ক্ষমা করছি। তা আমি তোমাকে যেতে বলছি না, কিন্তু সে তো বল করে হরণ করছে, জোরপূর্বক বল দেখিয়ে হরণ করে নিয়ে যাচ্ছে। তো বলছেন দেখো আমাকে চাবুক দিয়ে মারছে, আপনি আমাকে রক্ষা করুন। বলছে আমি কি রক্ষা করব, ক্ষত্রিয়দের সঙ্গে তো আমি যুদ্ধ করতে পারবো না। তো বলছেন আপনি তো আমাকে ত্যাগ করছেন না। বলছেন না না পুত্রী, আমি তোমাকে ত্যাগ করছি না, কিন্তু সে তখন বলছে তাহলে আমি আমার শক্তিকে প্রয়োগ করি। বলছেন তা যদি তুমি পারো তাহলে তুমি তোমার শক্তিকে প্রয়োগ করে দেখো। এবারে নন্দিনী কি করলো, তিনি চোখগুলো একেবারে লাল করে ফেললেন আর তার শরীর থেকে অগ্নি স্ফুলিঙ্গ বেরোতে থাকে, চতুর্দিক থেকে অগ্নি বেরোচ্ছে আর তার কর্ণ নাসিকা হতে সমস্ত যম, সমস্ত ম্লেচ্ছ এবং সমস্ত যোদ্ধাগণ বেরিয়ে পড়ল। এবারে তাদের মধ্যে তারা মানে ভয়ঙ্করভাবে যুদ্ধ আরম্ভ করল। বিশ্বামিত্রের এক এক সৈন্যের উপরে সেই নন্দিনী থেকে উৎপন্ন যে সমস্ত অসুরগণ তারা 5-7 জন করে লাফিয়ে পড়ে যুদ্ধ করা আরম্ভ করল। এবারে সকলকেই তাড়িয়ে দিল, কিন্তু বিশেষত্ব হচ্ছে এই নন্দিনী কর্তৃক উৎপাদিত যে সমস্ত অসুর উৎপন্ন হয়েছিল তারা কাউকে প্রাণে মারেনি। বিশ্বামিত্র একলা হয়ে গেল, একলা হয়ে সে তখন আগে বলছিল যে আমরা হলাম মানে সব থেকে বলশালী, তাই তিনি সেদিন থেকে বললেন না না এই ক্ষত্রিয় বলশালী নয়, এই ব্রহ্ম তেজ মানে ব্রাহ্মণের শক্তি হচ্ছে সব থেকে মানে বেশি শক্তিশালী, তা আমি আর আমার রাজ্যে ফিরে যাব না। তিনি তপস্যা করলেন, উৎকট ভয়ঙ্কর তপস্যা করলেন, সেই তপস্যা করে তিনি সেই ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হলেন এবং তিনি তপস্যায় সিদ্ধি লাভ করলেন এবং তিনি অন্তিম সময়ে ইন্দ্রের সঙ্গে সোম পর্যন্ত পান করেছিলেন। আর হে অর্জুন, রাজা ইক্ষাকুর বংশে কলমাশোপাত নামক এক রাজা ছিলেন, এখনো শেষ হয়নি তার সঙ্গে যে শত্রুতা, তা সেই কলমাশোপাত তিনি একবার শিকার করতে বনে গেলেন, ফেরার সময় তিনি রাস্তা হারিয়ে ফেললেন। তা একটি বনের মধ্যে দিয়ে একটি রাস্তা দেখা যাচ্ছে, সেই রাস্তাটা আবার কেমন, আমরা যেমন বলি না যে এখান থেকে বিলের মাঝখান থেকে সেরা পড়ে গেছে, তা সেখান থেকে একটি ব্যক্তিই কোনো প্রকারে যেতে পারে, চতুর্দিকে বন, সেখান থেকে একজন মাত্র কোনো প্রকারে যেতে সমর্থবান। এর মধ্যে দেখা যাচ্ছে তিনি তো যাচ্ছেন আর ওদিক থেকে আরেকজন ঋষি আসছেন, তিনি হচ্ছেন শক্তিমুনি। কে এই শক্তিমুনি মহারাজ? বলছেন এই শক্তিমুনি হচ্ছে এই বশিষ্ঠের শতপুত্রের মধ্যে যিনি জ্যেষ্ঠ তিনি এই শক্তিমুনি। তা তিনি যখন আসছেন তাহলে দুজন সম্মুখে হতে যাচ্ছেন, সে সময় এই কলমাশোপাত বলছেন যে হে ব্রাহ্মণ আমার রাস্তা ছেড়ে দাও। তা সেই শক্তিমুনি বলছেন যে সনাতন ধর্ম অনুসারে ক্ষত্রিয়কে ব্রাহ্মণ রাস্তা ছেড়ে দেয় না, ব্রাহ্মণকে ক্ষত্রিয় রাস্তা দেয়, তুমি এই প্রকার অশাস্ত্র সঙ্গত কথা কেন বলছ? কলমাশোপাদের ক্রোধ হলো, তিনি চাবুক বের করে সেই ঋষিকে দিলেন 2-4 ঘা। এবারে ঋষি শক্তি তিনি বলছেন আপনি আমাকে অযথা কারণে প্রহার করলেন, আপনি তো দেখছি রাক্ষসের মতন ব্যবহার করেন, আপনি রাক্ষস হয়ে যান। এবার যখনই রাক্ষস হলো, রাক্ষস হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলছেন তাহলে রাক্ষস যখন আমি হলামই এই ছোট অপরাধের জন্য তাহলে আগে আপনাকেই ভোগ লাগাই। এবার প্রথমেই শক্তিমুনিকে ধরে খেয়ে ফেললেন। এবারে সে যখন রাক্ষস হলো তখন এই বিশ্বামিত্রের রাগ তো পূর্বে থেকেই ছিল, সে তখন আসুরিক ভাবাপন্ন মানে রাক্ষসী ভাবাপন্ন হলে, রাক্ষস ভাবাপন্ন হলে সে সময় এই বিশ্বামিত্র কিঙ্কর নামক এক ভয়ঙ্কর অসুর ছিল মানে রাক্ষস, তাকে মন্ত্রপুত করে তার মধ্যে প্রবেশ করিয়ে দিল। এবারে বনে বনে ঘুরে ঘুরে এই বশিষ্ঠের যে শতপুত্র ছিল তাদের সকলকেই খেয়ে ফেল, কেউ আর জীবিত থাকল না। একবার ঋষি বশিষ্ঠ নিজ আশ্রমে ফিরছেন, এর মধ্যে ঋষি বশিষ্ঠ মানে অনুভব করতে পারছেন কে যেন পেছন থেকে আসছে, এবং সে আবার কেমন ষড়ঙ্গ আদি যে বেদ, সেই বেদ পাঠ করতে করতে কে যেন আসছে। তা তিনি পেছন দিকে না তাকিয়েই বলছেন যে আমার পেছনে কে? তা উত্তর এলো, আমি মহিলা কণ্ঠে, আমি আপনার পুত্রবধূ মানে শক্তি কথা বলছি, তারই পত্নী আমি অদৃশ্যন্তী। কিন্তু যে ষড়াঙ্গ বেদ পাঠ কি করছে? মহিলাদের তো অধিকার নেই। তাই বশিষ্ঠ আবার বললেন, পুত্রবধূ আমার পুত্র শক্তির মতো স্বরে কে এই সাঙ্গ বেদ পাঠ করছে? তখন সেই অদৃশ্যন্তী মানে তার পুত্রবধূ বলছে যে আমার গর্ভে আপনার পৌত্র আছে। তা সে দ্বাদশ বৎসর জোরে আমার গর্ভেই বেদ অধ্যয়ন করছে, আর সেই সেই আপনার পুত্রের মতো এই ষড়াঙ্গ বেদ পাঠ করছে। তিনি অত্যন্ত খুশি হলেন যে তাহলে আমার বংশ পরম্পরা এখনো নষ্ট হয়নি। এই কথা ভাবতে ভাবতে তিনি নিজের আশ্রমের দিকে ফিরে আসছেন পুত্রবধূকে নিয়ে আনন্দের সঙ্গে। অকস্মাৎ কি হলো, সেই যে কলমাশপাত রাক্ষস হয়ে বিচরণ করছিল, সে অতি দ্রুত গতিতে তার পুত্রবধূর পেছনে মানে তাড়া করেছে। তখন তার পুত্রবধূ বলছে যে বাবা বাবা দেখুন আমাকে এক বিশাল শুকনো কাষ্ঠ নিয়ে কে যেন মাপতে আস। বলছেন ভয় নেই মা, ভয় পেও না, আমি দেখছি। বলছেন এ রাক্ষস নয়, এ তো রাজা কলমাশপাত, এ পরম ধার্মিক রাজা, এ অভিসম্পদের কারণে রাক্ষস হয়েছে, আমার পুত্রগণকে বিনষ্ট করেছে, তুমি দাঁড়াও। সে অতি দ্রুত গতিতে যখন ছুটে আসছে, ঋষি বশিষ্ঠ এমন হুঙ্কার করলেন যে সে থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়লে তিনি হাতে কমণ্ডলুর জল নিয়ে মন্ত্রপুত করে বারো বছর পরে তার শরীরে সেই জলপুত করলেন। দেখতে দেখতে সে তার আগের রূপে ফিরে আসল। বারো বছর তার এই সাপ ছিল, বারো বছর আজ সম্পূর্ণ হয়েছে। তিনি হাত জোর করলেন, জোর করে বললেন হে ঋষে, আপনি আমার মানে বংশ পরম্পরা ক্রমে আমাদের পুরোহিত, তা আমি রাক্ষস হয়ে আপনার শতপুত্রকে খেয়েছি, আপনি আমাকে ক্ষমা করবেন না? বলছেন যে তোমাকে ক্ষমা করেছি বলেই তো তোমাকে আমি রাজা করে দিলাম। আবার দেখুন ঋষিদের কেমন মানে ধৈর্য, নিজের শতপুত্রকে যে খেয়েছে তাকে আবার পুনরায় মানুষও করে দিল। এবারে তিনি বললেন যে তাহলে আপনি আমার যজমান, আপনি পুনরায় আমার রাজ্যে গিয়ে সেই সমস্ত সুন্দর ক্রিয়া আদি সুসম্পন্ন করুন। তারপরে দেখতে দেখতে তিনি সেখানে গিয়ে তার সমস্ত প্রজা যে ইতস্তত হয়েছিল, যে সমস্ত রাজ্যে অমঙ্গলাদি হচ্ছিল, তা তিনি পুনরায় সব ঠিক করে দিলেন। কি কারণে? কেবল ঋষি বশিষ্ঠের কারণেই সব ঠিক হলো। এমনকি তাই নয়, সেই পুত্রঘাতী রাজার তার অযোধ্যার রাজা ছিল, তার আবার কি হলো, কোনো পুত্র ছিল না, তাকে পুত্রবান করে দিয়েছিলেন মানে পুত্রও প্রাপ্ত করিয়ে দিয়েছিলেন। এই বশিষ্ঠের আশ্রমে অদৃশ্যন্তীর গর্ভ হতে যে পুত্র জন্মায় সে হচ্ছে ঋষি পরাশর। তাই এই পরাশর জন্মগ্রহণ করার পরের থেকেই তিনি তার পিতামহ বশিষ্ঠকে পিতা বলেই সম্বোধন করতেন। তা যখন সে বড় হলো, তার মা অদৃশ্যন্তী বলছেন হে পুত্র, ইনি তোমার পিতা নয় গো, ইনি তোমার পিতামহ। এবারে প্রকারান্তরে তিনি জানতে পারলেন যে তার পিতা যে শক্তি ছিল তাকে এই ক্ষত্রিয় রাজারাই বিনষ্ট করেছে, কলমাশপাত ক্ষত্রিয়। তিনি তখন দৃঢ় সংকল্প হলেন যে আমি এই পৃথিবী থেকে এই ক্ষত্রিয় সব শেষ করে ফেলব। দৃঢ় সংকল্প হয়ে তিনি যখন প্রস্তুতি নিয়েছেন, সে সময় এই মহা ধৈর্যশালী মুনি বশিষ্ঠ বলছেন দেখো হে পৌত্র, তুমি এমন করো না, দেখো তুমি ক্ষত্রিয় রাজাদের হত্যা অবশ্যই করতে পারবে, সেই শক্তি তোমার মধ্যে আছে, কিন্তু ক্ষত্রিয়দের প্রয়োজন, আমরা তো ব্রাহ্মণ, আমরা তো রাজ্য পরিচালনা করব না, আমাদের তা ভালোও লাগবে না, তা তুমি তোমার এই প্রতিজ্ঞা থেকে নিরস্ত হও, বিরত হও। বলাতে তাই করলেন। এবারে তার ক্রোধ হলো রাক্ষসদের উপরে, যে এই রাক্ষসেরা অযথা কারণে মানুষ এবং অন্যান্য দানবদেরও হত্যা করে। তা তিনি তখন কি করলেন, ভয়ঙ্কর এক যজ্ঞ আরম্ভ করলেন বনের মধ্যে। সমস্ত রাক্ষস, বড় বড় রাক্ষস তার মধ্যে এসে পুড়ে ছাই হতে থাক। ঋষি বশিষ্ঠ বললেন, দেখো কর্মানুসারেই সকলের জন্ম, সকলেই মৃত্যু। তুমি ব্রাহ্মণ, তোমার কি প্রয়োজন যে রাক্ষস বেঁচে থাক বা মরুক, তুমি এই যজ্ঞ থেকে বিরত হও। এবারে তার পিতামহের কথা শুনে এই পরাশর ঠিক তাই করলেন, সেই কার্য বাদ দিলেন। কিন্তু সেই যে হোমাগ্নি, সেই হোমাগ্নিকে কি করলেন, তিনি হিমালয়ে রেখে আসলেন। তাই এখনো পর্যন্ত এই বর্তমান সময়েও সেই আগুন সেখানে জ্বলছে। তাতে অনেক রাক্ষস মনে করে বেশ ভালো জায়গা বোধ হয়, আর তার কাছে গেলেই মারা যায়। এখনো সেখানে সেই আগুন জ্বলছে। এইভাবে তিনি বললেন যে একমাত্র তোমাদের উচিত কি যে তোমরা সুন্দর একজন ব্রাহ্মণকে রাখো, তার হিসাব মতো চলো, দেখবে তোমরা ত্রিভুবন জয় করতে পারবে, তোমরা শশাগরা পৃথিবীর রাজা হতে পারবে, তোমাদের হারিয়ে যাওয়া সম্পদও ফিরিয়ে পাবে। বৈশম্পায়ন মুনি এই সমস্ত কথা শুনে তো খুব খুশি হচ্ছে। তারপরে কি হলো, হে বৈশম্পায়ন ঋষে, তারপরে কি হলো? বলছেন, তারপরে সেই গন্ধর্ব রাজকে অর্জুন বললেন যে তাহলে আপনি তো সমস্ত কিছুই অবগত আছেন, তা আপনি এক কাজ করুন, আপনি বরঞ্চ আমাদের একজন পুরোহিত ঠিক করে দিন। বলছেন, ঠিক আছে, এই বনে, হে অর্জুন, এই বনের উৎকোচক তীর্থে দেবলের কনিষ্ঠ ভ্রাতা ধৌম্ব আছে। সেই ধৌম্ব ঋষি তিনি পরম ধার্মিক, মহান উদার, কোনো প্রকার কপটতা নেই। সেই ধৌম্বকেই তোমরা পৌরোহিত্যে বরণ করো, তিনি তপস্যায় রত আছেন। পাণ্ডবগণ তারা খুঁজতে খুঁজতে গিয়ে এই গন্ধর্বরাজের কথা অনুযায়ী সেখানে পৌঁছালেন, এবং সেখানে পৌঁছে দেখলেন ভগবতী গঙ্গার রমণীয় তীরে যে একটি বৃক্ষ রয়েছে সেখানে তিনি তপস্যা করছেন, সেই উৎকোচক তীর্থে। এখানকার মহিমাও বিশাল। তা সেখানে তপস্যা করছেন তাই দেখে সেই ধৌম্বমুনির আশ্রমে গিয়ে তারা উপস্থিত হলেন। ধৌম্বমুনি তার যখন বাহ্যিক চেতনা ফিরল, মানে ধ্যান ভগ্ন হলো, তিনি তখন দেখছেন পাণ্ডবগণ এসেছে। তাই তাদের কি করলেন, পাণ্ডবগণ তো দণ্ডবাদ প্রণাম করলেন, তাদেরকে আদর আপ্যায়নের সঙ্গে বিভিন্ন প্রকার বনের যে ফলমূল কন্দাদি তা ভোগ লাগিয়ে পাওয়ালেন। তারপরে পাণ্ডবদের জিজ্ঞাসা করছেন, হে পাণ্ডবগণ, বলো তোমাদের এখানে আসার কি কারণ, কি অভিপ্রায়? বললেন যে আমরা আপনাকে আমাদের পৌরোহিত্যে বরণ করতে চাই, যদি আপনার অনুকম্পা হয় তাহলে আমরা কৃতার্থ হব। বললেন, এ তো আমার সৌভাগ্য যে তোমরা যখন এসেছো, আমি চাই যে তোমাদেরও মঙ্গল হোক, এবং আমি যদি তোমাদের সঙ্গে থাকি বা থাকলে মঙ্গল হয় তাহলে আমার তাতে অভিমত আছে। তাদের আনন্দের আর সীমা নেই। অর্জুন তো একেবারে ব্রাহ্মণগণের মহিমা শুনে তিনি বললেন যে আমরা তো সমস্ত পৃথিবীর রাজা হয়েই গেলাম, তার বিশ্বাস জন্মে গেছে। এবং ধৌম্ব মুনির মনে হলো যে এই ধর্মাত্মা বীরগণ নিজেদের বিচারশীলতা, শক্তি ও উৎসাহের ফলস্বরূপ শীঘ্রই রাজ্য লাভ করবে। তখন তাকেই তারা পৌরোহিত্যে বরণ করলেন। আর সঙ্গে সঙ্গেই তিনি তখন বলছেন, দেখুন, সৎ গুরু বা সৎ ব্যক্তি যদি সঙ্গে থাকে তাহলে বুদ্ধিটাও সৎ দেয়, সৎ প্রেরণা দিয়ে থাকে। কিন্তু আমরা যদি কুবুদ্ধি সম্পন্ন লোকেদের সংসর্গ করি তাহলে আমাদের বুদ্ধি কিন্তু কদাপি ভালো হতে পারে না। তিনি তৎক্ষণাৎ বলছেন, মঙ্গলাচরণের পর তিনি পাণ্ডবগণকে বললেন, যাও, দ্রৌপদীর স্বয়ম্বর সভা হচ্ছে, তোমরা সেখানে গিয়ে দ্রৌপদীকে লাভ করো। প্রথমেই সদ উপদেশ করলেন, প্রথমেই তার যে ভিত স্থাপনা তিনি করেই দিলেন। যদিও বেদব্যাস বলেছেন, কিন্তু ইনিও তার ভিত স্থাপনা করে দিলেন। তোমাকে দ্রৌপদীকে লাভ করা একান্ত আবশ্যক। এবারে তারা সেখান থেকে সমস্ত পাণ্ডবগণ এবং মাতা কুন্তীকে নিয়ে তারা চলেছেন দ্রুপদের সুন্দর দেশে। যেতে যেতে তারা অনেক দূর গিয়েছেন, অকস্মাৎ কিছু ঋষিবৃন্দ সঙ্গে তাদের সাক্ষাৎ হল। সেই ঋষিবৃন্দ জিজ্ঞাসা করছেন, মহাশয় আপনারা কে? আপনারা তো দেখতে ব্রাহ্মণের মতো লাগছে, বেশভূষায় তাদের জটায় পরিপূর্ণ হয়েছে এবং চুলদাড়ি ভরা। তা সেই সমস্ত তেয়র্ষি মুনিবৃন্দ বলছেন, আপনাদের দেখতে তো ব্রাহ্মণের মতো লাগছে, কিন্তু আপনাদের স্কন্ধ বা আপনাদের শরীর এবং আপনাদের চলা দেখে তো ক্ষত্রিয় বলে মনে হচ্ছে। কে আপনারা, কোথা থেকে আসছে? যুধিষ্ঠির বলছেন যে আমরা এই রকমই, মানে ভ্রমণকারী, আমরা বনে জঙ্গলে ভ্রমণ করে থাকি আর করে বেড়াচ্ছি। আমরা এখন এক চক্রা নগরী থেকে আসছি, আমরা শুনেছি সেই দ্রুপদ রাজার কন্যা যে কৃষ্ণা মানে দ্রৌপদী তার স্বয়ম্বর সভা, আমরা সেখানে যেতে ইচ্ছুক। বলছেন, ওহো তাহলে তো ভালোই হচ্ছে, তোমরা না আমাদের সঙ্গেই চলো। আরও সাধুর কৃপা হয়ে গেল। এবারে সঙ্গে করে নিয়ে যেতে যেতে একে অপরের মধ্যে মানে পাণ্ডবগণের মধ্যে সেই ঋষিবৃন্দের কথাবার্তা চলছে। তাতে সেই সমস্ত ঋষিবৃন্দ তাদের ব্যবহারে অত্যাধিক খুশি হল। ইতিমধ্যে ভগবান বেদব্যাসের সঙ্গে সেই ঋষিবৃন্দের সঙ্গে পাণ্ডবগণ যাচ্ছিলেন, সেখানে তিনি প্রকট হলেন। বল বেদব্যাস ভগবান কি যায়। এবারে সুন্দর সুন্দর বেদব্যাসও বললেন, যাও যাও তোমরা সকলেই সেখানে যাও। সংক্ষেপে তাদেরকে কিছু উপদেশ দিয়ে চললেন। তারা আবার চলেছেন সেই বনপথ দিয়ে, অতি সুন্দর সুন্দর সেই সমস্ত বনের প্রস্ফুটিত পদ্মাদি ফুলের শোভা দেখতে দেখতে, বিভিন্ন সরোবর বিভিন্ন মানে ঝর্ণা দেখতে দেখতে তারা সেই দ্রুপদ নগরীতে মানে সেই পাঞ্চাল দেশে পৌঁছালেন। সেই রাজধানীর প্রাচীর দেখতে পেলেন ঋষিবৃন্দ। তারা বললেন যে আমরা তাহলে চললাম, তোমরা এখানে থাকতে চাইছো, থাকো। তখন তারা মানে পাণ্ডবেরা মাকে নিয়ে এক কুমোরের গৃহে আশ্রয় গ্রহণ করলেন। কুমোর যারা ওই মাটির জিনিসপত্র বানায় তাদের গৃহে আশ্রয় নিলেন এবং সেখানে ভিক্ষা করে তাদের চলতে থাকল। এবারে রাজা দ্রুপদের যে বাসনা ছিল দ্রৌপদীকে স্বয়ম্বর সভায় তাকে বিবাহ দেবেন, কিন্তু তার প্রকারান্তরে ইচ্ছা ছিল সে ধনুর্ধারী অর্জুনের সঙ্গে দ্রৌপদীর বিবাহ দেবে। কিন্তু তার চতুর্দিকে এই ঘোষণাই হয়ে গেছে যে তারা পঞ্চপাণ্ডব আর জীবিত নেই, তারা মাতাসহ সকলেই স্বর্গে গমন করেছে, সেই লাক্ষাগৃহে পুড়ে গেছে। তার ইচ্ছা ছিল যে তিনি সেই ধনুর্ধারী অর্জুনের সঙ্গে বিবাহ দেবেন। আর তিনি এটাও জানেন যে একমাত্র অর্জুন ছাড়া আমি যে এই যোজনা করেছি, এই যোজনায় অন্য কেউ উত্তীর্ণ হতে পারবে না। বিশাল এক মঞ্চ তৈরি করালেন, যেখানে রাজন্যবর্গ উপবেশন করবেন, তার উত্তম ব্যবস্থা নিলেন এবং চতুর্দিকে একেবারে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করলেন। আর সেই বিশাল ধনু সেটাকে রাখা হলো, তার আশেপাশে কেউ যেতে পারে না, তার থেকে অগ্নি বিস্ফোরণ হয়, এমন সেই তার মহিমা। আর কি করলেন, নিচের দিকে বিশাল এক জলপাত্র তৈরি করা হয়েছে, আর উপরে একটি চক্র ভ্রমণ করছে, তার উপরে একটি লক্ষ্য, লক্ষ্য মানে একটি মৎস্য রাখা হয়েছে যে তার চক্ষুতে সেই বাণ বিদ্ধ করতে হবে। সমস্ত পৃথিবী থেকে সেখানে রাজা মহারাজারা সকলে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তারা সকলেই সেই কার্যে রত হলেন এবং সেখানে এই অন্ধ ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, কর্ণ আদি সকলে পৌঁছে। আর এদিকে যে সমস্ত যেমন জরাসন্ধ, শল্য, তারপরে আরো আরো যে সমস্ত এই পণ্ডরক বাসুদেব আদি সকলেই সেখানে গিয়েছেন বিবাহ করার অভিলাষে। আর সেখানে দেখতে দেখতে সেই সভার মধ্যে সমস্ত অন্যান্য যে সমস্ত প্রধান প্রধান গন্ধর্বগণ ছিলেন তারাও ছিলেন, এবং প্রধান প্রধান যদুবংশী তারাও সেখানে আসছেন। দেখতে দেখতে কৃষ্ণ বলরাম তারা তো মানে বিচার মণ্ডলীতে থাকবেন, তাই কৃষ্ণ বলরামও অতি সুন্দরভাবে সকলে পুষ্প বর্ষণ করছেন, সমস্ত সকলে স্বাগত জানাচ্ছেন, মহিলারা নৃত্যকারীরা নৃত্য করছে, সকলে আনন্দ উৎসব করছে। তার মধ্য দেশ দিয়ে কৃষ্ণ বলরাম তারা চলেছেন। বল কৃষ্ণ বলরাম ভগবান কি জয়। এবার এছাড়া সেখানে পরাক্রমী রাজাদের মধ্যে সকলে সমস্ত কিছু বুঝতে পারলেন যে কেমনভাবে স্বয়ম্বর সভা হবে। এই দ্রৌপদীর ভ্রাতা ধৃষ্টদ্যুম্ন তিনি বললেন, দেখো এই যে বিশাল বানটি রাখা হয়েছে, এটাকে যে তুলতে পারবে, তুলে এতে যা ছিলা মানে যে প্রত্যঞ্চ চড়াতে পারবে, চড়ানোর পরে এই চক্রকে ভেদ করে ওই মৎস্যের চক্ষুতে যে পাঁচটি বান দ্বারা যে বিদ্ধ করতে পারবে, মানে সর্বাধিক হচ্ছে পাঁচটা বান, হয়তো একটা দিয়ে মারতে পারলো না, এই প্রকার পাঁচবার সে তার মানে পরীক্ষণ করতে পারে। যে এই লক্ষ্য ভেদ করতে পারবে তাকে আমি আমার প্রাণ সমতুল্য যে ভগিনী যে দ্রৌপদী তাকে সমর্পণ করব। এই দ্রৌপদী তারই অর্ধাঙ্গিনী হবে। সকলে একে একে সেই সমস্ত যে ক্রিয়াকলাপ তা করা আরম্ভ করলেন, কিন্তু সেই ধনুকে কেউ আর কিছু করতেই পারছে না, কারো সামর্থ্য নেই। কেউ কেউ তার কাছে গিয়ে তাকে সেই ধনুকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে যেমন বৈদ্যুতিক শক লাগে, ঠিক তদ্বৎ সে পড়ে যাচ্ছে। তার মুকুট একদিকে, সে একদিকে, তার উত্তরীয় বসন একদিকে, সে প্রায় অর্ধ উলঙ্গ অবস্থা হয়ে যায়। এবারে কেউ সেখানে আর পারল না। কেউ যখন না পারল, যেমন দুর্যোধন, দুর্বিষহ, দুর্মুখ, দুষ্প্রবধর্ষণ, বিভীংসতী, বিকর্ণ, দুঃশাসন, জুজুৎসু বীরগণ, তারা কেউ পারল না। এবারে কর্ণ গেলেন। কর্ণ যখন গেলেন তা কর্ণ দেখতে দেখতে সেই যে বিশাল যে ধনু সেটাকে তুললেন এবং প্রত্যাঞ্চাও চড়ালেন। এবার কৃষ্ণ ইঙ্গিত করলেন, কৃষ্ণ কিন্তু অত সহজ সহজ লোক নয়, কিন্তু সব জায়গায় ওই মানে ত্রিভঙ্গ। তিনি কৃষ্ণাকে বললেন মানে দ্রৌপদীকে ইঙ্গিত করলেন, সুতপুত্র তুমি নিষেধ করো। এবারে দেখতে দেখতে দ্রৌপদী সেই সবার মধ্যে দাঁড়িয়ে বললেন যে হে কর্ণ, তুমি সুতপুত্র, আমি সুতপুত্রকে বিবাহ করব না। তখন সে বাণটা রেখে দিলেন আর হেসে উপহাস করে বলছেন যে তাহলে তুমি সারাটা জন্মই কুমারী থাকবে। এবারে কেউ আর পারল না। সকলে সেখানে যে ধনুতে গিয়ে যদি হাত দেয় তাহলে তার আর সেখানেই অবস্থা খারাপ। শিশুপাল আসলো, শিশুপালও সেই প্রকার সেই ধনুকে ওঠাতে গিয়ে সে চিত হয়ে এমনভাবেই পড়ল যে তার উত্তরীয় একদিকে আর সেই মাথার যে মুকুট সেও আবার ফুটবলের মতো আরেকদিকে চলে গেল গড়িয়ে। সকলে হাসতে থাকল। এবং জরাসন্ধ, সে তো মহাপরাক্রমশালী রাজা, সেও বিয়ে করার অভিলাষে বুড়ো বয়সে গিয়ে সেও তুলতে পারল না। সকলে হাসাহাসি করছে। এইভাবে ১৬ দিন এই স্বয়ম্বর সভা হয়েছে, ১৬টা দিনের ভিতরে কেউ পারল না। তখন দ্রুপদ রাজা তিনি সিংহাসনে বসে সেখান থেকে উঠলেন। উঠে দাঁড়িয়ে বলছেন, হে রাজন্যবর্গ, আজ আমার বড়ই আফসোস যে আমাদের ক্ষত্রিয়দের মধ্যে তেমন কোনো বীর নেই। আজ সেই পাণ্ডু বা সেই দ্রৌপদীর মানে সেই পাণ্ডব সেই পঞ্চপুত্র তারা মারা গেছে, মানে এই দেশ এই পৃথিবী মানে বীরবিহীন হয়ে গেছে। আজ যদি তারা জীবিত থাকতো তাদের পাঁচ ভাইয়ের মধ্যে অর্জুন বা অন্যান্য ভাই কেউ না কেউ তা আমার এই মানে প্রাণ সমতুল্য যে কন্যা তাকে ঠিক উদ্বাহ করত, কিন্তু আজ আমার লজ্জা হচ্ছে যে এই পৃথিবী থেকে বোধহয় বীর সব মানে অন্তরিত হয়েছে। এবারে বলছেন যে হে ব্রাহ্মণগণ, যদি তোমাদের মধ্যে কেউ কারো শক্তি সামর্থ্য বল থাকে তাহলে আমি আপনাদেরও মানে আজ্ঞা দিচ্ছি যে আপনারা আমার কন্যাকে বিবাহ করার জন্য এই কার্য করতে পারেন। এবারে দেখতে দেখতে অর্জুন তিনি আর চুপ করে বসে থাকতে পারলেন না, সেই ব্রাহ্মণগণের মধ্যে যে পাণ্ডবগণ ছিলেন ব্রাহ্মণ বেশে তারা তাদের মধ্যে অর্জুন উঠে দাঁড়ালেন। এবার দাঁড়িয়ে তিনি ধীরে ধীরে যখন সেই ধনুষের দিকে যাচ্ছেন, সমস্ত কোনো কোনো ব্রাহ্মণগণ বলছেন কি জানি আমাদের মান সম্মানে ক্ষতি না হয় যদি না পারে, আবার চিন্তা করছেন এই ক্ষত্রিয় রাজারা আমাদের উপরে রোষ পরায়ণ না হয়, কোনো কোনো ঋষি বলছেন যে তার যদি এই ঋষির মানে অর্জুনের যদি সামর্থ্য না থাকে তাহলে সে যাবে কেন, তার মধ্যে কোনো পরাক্রম অতি অবশ্যই আছে, তা না হলে সে এই প্রকার সাহস করবে না। আবার কোনো কোনো ব্রাহ্মণ বলছেন যে আমাদের যাতে মান সম্মানে কোনো প্রকার ক্ষতি না হয় আমি আমার শক্তি তোমাকে দিয়ে দিলাম। এইভাবে অর্জুনকে আশীর্বাদ করতে করতেই তো সমস্ত ব্রাহ্মণগণ আশীর্বাদেই ভরিয়ে দিয়েছেন, অস্ত্র শস্ত্র হয়ে গেল। এবার তিনি যখন চলছেন তা চলাটা হচ্ছে সিংহের মতন, আর শক্তিটা দেখে মনে হচ্ছে যেন হাতির মতো তার শক্তি, আর তার বিশাল বিশাল বাহু তখন দেখা যাচ্ছে। সমস্ত ক্ষত্রিয়গণ চিন্তা করছে যে ব্রাহ্মণদের এত সাহস এত শক্তি দেখা যাক না কি করে, কেউ কেউ তো উপহাস করতে থাকে। এবারে দেখতে দেখতে সেখানে গিয়ে তিনি প্রথমে চারবার সেই ধনুষকে প্রদক্ষিণ করলেন, দণ্ডবাদ প্রণাম করে তিনি স্বাভাবিকভাবে সেই বিশাল যে ধনু সেটাকে তুলে তাতে প্রত্যঞ্চা চড়ালেন এবং তিনি তীর নিয়ে ধীরে ধীরে যে যেখানে লক্ষ্যভেদ করার সমস্ত সরঞ্জাম ছিল সেখানে গেলেন। সকলে তো আশ্চর্যান্বিত হয়ে চতুর্দিকে হই হই রই রই চতুর্দিকে আরম্ভ হয়ে গেল, সমস্ত ব্রাহ্মণগণ নিজের নিজের উত্তরীয় বসনটা খুলে ওড়াচ্ছেন, তাদের আনন্দ হয়েছে যাক আজ আমাদের লাজ থাকলো আমাদের মান সম্মান থাকলো, তা না হলে আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যেত। চতুর্দিকে আনন্দ উৎসব আরম্ভ হয়ে গেল। দেখতে দেখতে তিনি অতি দ্রুত গতিতে পঞ্চ বান দ্বারা সেই লক্ষ্য ভেদ করলেন। এবারে কৃষ্ণ ইঙ্গিত করলেন দ্রৌপদীর দিকে যে তোমার ভাগ্য ভালো। এবারে কি করলেন, দ্রৌপদী অতি সুন্দর বিভূষিতা হয়ে এবং অতি সুন্দর একটি মাল্য নিয়ে সর্বসমক্ষে অর্জুনের গলদেশে প্রদান করলেন। এবারে অর্জুনের গলদেশে যখন প্রদান করলেন সেই বরমাল্য, দেখতে দেখতে সমস্ত রাজন্যবর্গ বললেন যে এই দুষ্ট দ্রুপদ রাজা আমাদের সঙ্গে ছলনা করেছে, আমাদের মধ্যে যদি তার কেউ পছন্দই না হতো তাহলে সরাসরি এই ব্রাহ্মণকেই দিয়ে দিত, তাকে আমরা কেটে ফেলব। এবার সকলে অস্ত্র শস্ত্র বের করলেন, বলছেন আমাদের ক্ষত্রিয় বর্গকে অসম্মান করেছে। এবারে তাকে কাটার জন্য যখন তৈরি হয়ে যাচ্ছেন, এবারে সেখানে অর্জুন আর ইশারা করলেন ভীমসেনকে, তারা দুই ভাই এসে তাদের সামনে দাঁড়ালেন মানে দ্রুপদ রাজার সামনে, এবং সমস্ত ক্ষত্রিয়গণকে বলছেন তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করো। কেউ কেউ বলছেন যে ব্রাহ্মণের সঙ্গে যুদ্ধ করা ঠিক নয়, যারা জ্ঞানী তারা বলছেন না ব্রাহ্মণ যদি যুদ্ধ করতে যদি সে মানে ক্ষেত্রে চলে আসে যুদ্ধক্ষেত্রে তাহলে যুদ্ধ করা পাপ নয়, অতএব যুদ্ধ হোক। এবারে তো ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হয়ে গেল, অর্জুন একসঙ্গে এমনভাবে বাণ নিক্ষেপ করছেন যে বর্ষা হচ্ছে চতুর্দিকে, আর সমস্ত রাজন্যবর্গ কারো হাত কারো নাক কারো কান এইভাবে তারা তো একেবারে ধরাশায়ী হতে থাকল। আর ভীমসেন যাকে পাচ্ছে তাকে হাত দুটোকে ধরে হাত একটা ধরতে পারলেই হলো, ব্যাস আছড়ে পাছড়ে আধমোড়া করে ছেড়ে দেয়। আর সকলে তো ছোটে, এবারে শল্য শক্তিশালী, শল্য আসলো, শল্যের সঙ্গে এবারে মল্লযুদ্ধ আরম্ভ হয়ে গেল, এক ঘন্টা মল্লযুদ্ধ আরম্ভ হয়ে চলেছে। এবারে দেখতে দেখতে ভীমসেন তার গলাটা ধরে এমনভাবে মাটিতে ফেলল, তারপরে তার পা ধরে এমনভাবে ঘুরিয়ে মাটিতে আবার দ্বিতীয়বার ফেললো যে তার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু সকলে দেখলো ভীমসেন তার প্রাণ নষ্ট করল না, বললো এই ব্রাহ্মণ বড় রাগী, এ তো ধরলেই আগে ঠ্যাং নলে হাত ধরে শুধু ঘোরায়। এবারে কৃষ্ণ বলরাম তারা বলছেন দেখো ক্ষত্রিয়দের বোঝাচ্ছেন যে দেখো এই ব্রাহ্মণ সাধারণ বলে মনে হচ্ছে না, কৃষ্ণ তো আগের থেকেই পাণ্ডবগণকে চিনে গেছে, এই ব্রাহ্মণ সাধারণ নয়। তোমরা যদি বাঁচতে চাও এখনো হাত পা ব্যান্ডেজ করিয়ে নিও ডাক্তার থেকে, এখন পালাও এখান থেকে। এবারে সকলে কৃষ্ণ বলরামের কথা শুনে সমস্ত ক্ষত্রিয়বর্গ শান্ত হয়ে গেলেন, সকলে মানে মানে কেটে পড়লেন, সবাই চলে গেলেন। সকলে ক্ষত বিক্ষত হয়ে কারো মুখ থেকে রক্ত, কারো নাক থেকে, কারো কপাল থেকে, কারো হাত থেকে, কেউ হাত ধরে কপালের উপরে রেখেছেন, কি সর্বনাশ হলো, যাচ্ছিলাম ভালোই ছিলাম। এবারে সকলে একে একে করে ফিরে গেলেন। আর অপরদিকে পাণ্ডবগণ তারা দ্রৌপদীকে নিয়ে সেই কুমোরের গৃহে যেখানে মা কুন্তী অপেক্ষা করছিলেন, এবং মা তো বিভিন্ন প্রকার অশুভ লক্ষণ তিনি মনে মনে চিন্তা করছিলেন, কি জানি তাদের কোনো অমঙ্গল হলো না তো, তাদের কোনো অসুবিধা হলো না তো, এখনও অসময় হয়ে গেল, তারা ফিরে এলো না, এইভাবে ভাবতে ভাবতে তিনি মাথায় হাত দিয়ে চিন্তা করছেন। অকস্মাৎ পাণ্ডবগণ সেখানে পৌঁছেছেন দ্রৌপদীকে নিয়ে, আর অপরদিকে কৃষ্ণ বলরামও গিয়েছেন যে পিসিমার সঙ্গে দেখা করবেন কি না, দণ্ডবাদ প্রণাম করে কুশল বার্তাদি জিজ্ঞাসা করে আসবেন। এবং কৃষ্ণ বলরাম তাদের সঙ্গে গিয়েছেন, তার পরবর্তী অংশ আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আস্বাদন করব। অদ্যকার দিনের পাঠের বিরাম স্থান এ স্থানেই দেওয়া হলো। আগামী দিন আমরা কুন্তীর সঙ্গে দ্রৌপদীর মিলন এবং কুন্তীর সঙ্গে কৃষ্ণ বলরামের যে সাক্ষাৎকার এবং সেই সমস্ত অপূর্ব অপূর্ব কথা আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আবার পুনঃ এই সময়েই আস্বাদন করব। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গৃন্দ্রবিহারী লাল ভগবান কি জয়। শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়। শ্রী শ্রী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কি জয়। শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাদ কি জয়। শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।